exclusively on FusionBD.com.
Guasha.
শুনছেন এবিসি রেডিও 89.2 আপনি সঙ্গে আছি আমি শর্মিনা। শুরু হয়ে গেছে কুয়াশা এক্স ফাইলস। এবং কুয়াশা আজকে কুয়াশা এক্স ফাইলসে যে গল্পটি রয়েছে তার নাম হচ্ছে দ্য গার্ল হু নেভার কেম হোম। আসুন তাহলে শুনি আজকের কুয়াশার এক্স ফাইলস এর গল্প, দ্য গার্ল হু নেভার কেম হোম। গল্পটা শুনে ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকবেন। নিয়ম, জীবনে চলতে হলে আমাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। সেই নিয়মটা হতে পারে সমাজের করে দেয়া, আবার আমাদের পরিবার থেকে মা অথবা বাবা একটা নিয়ম বেঁধে দেয়। নিয়মের ভেতর থেকে আমাদের কেমন যেন বুন্দি বুন্দি মনে হয়, কিন্তু আসলে নিয়মগুলো কিন্তু আমাদের ভালোর জন্যই। কারণ আমাদের আশেপাশে রয়েছে অসংখ্য মুখোশধারী মানুষ, তাদের হাত থেকে বাঁচতেই আমরা চলি বিভিন্ন নিয়ম নীতিমালা আর নিষেধের ভেতর। মাঝে মাঝে সেই মানুষগুলোর মুখ থেকে মুখোশ সরে আসে, বের হয়ে আসে পশু আকৃতির ভয়ঙ্কর চেহারা। তখন সেই মানুষ আকৃতির পশুর হাত থেকে রেহাই পেতে আমাদের আর কিছুই করার থাকে না, আর তারাও যেন কোনো আকুতি শোনে না। আরেকটা মানুষকে তারা মানুষ হিসেবে না বরং দেখে শিকার হিসেবে। সে বাবা মায়ের আদরের মেয়ে, তার বয়স 13 বছর। তারা ছিল 2 বোন 1 ভাই, বড় বোন আর সঙ্গে একটা ছোট ভাই। তারা সারাদিন একসাথে থাকত। তার বোনের সাথে তার সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। তারা সারাদিন একসাথে থাকত, হইচই করে বেড়াত। দুই বোনে মিলে জোরে গান বাজিয়ে নাচা নাচতে মেতে থাকতো সবসময়। দুই বোনের মধ্যে ছিল অসম্ভব মিল আর ভালোবাসা। বাবা মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর তারা তার বাবার সাথেই থাকত। তার মা একটা খুব ছোট চাকরি করত। এই চাকরি করে যা উপার্জন হয় তা দিয়ে 3 জন সন্তান পালা তার পক্ষে সম্ভব ছিল না। তাই কোর্টে নির্ধারণ করে দেয় যে 3 সন্তানই তাদের বাবার কাছে থাকবে আর তাদের ইচ্ছে মতো মায়ের সাথে দেখা করতে যেতে পারবে। 1980 সালের মাঝামাঝি সময় সিন্ডির মতো বাচ্চা একটি মেয়ের কাছে পৃথিবীটা খুব বেশি বড় ছিল না। ইস্ট ডেট্রয়েটের ছোট্ট একটা গ্রামে বাস করত তারা। সে গ্রামটা গাড়ির কারখানার জন্য বিখ্যাত ছিল। সেখানে বেশ কিছু গাড়ির কারখানা ছিল যেখানে গাড়ি তৈরির কাজ করা হতো আর গাড়ির বিভিন্ন পার্টস লাগানো হতো। গ্রামের অধিকাংশ মানুষই এই কাজে নিয়োজিত ছিল। বাসা, নিজের পরিবার, স্কুল, শপিং মল, চার্চ, বন্ধুদের সাথে আড্ডা, সিনেমা দেখা, এসব নিয়েই ছিল সিন্ডির জগৎ। স্কুলের পাশেই ছিল একটা ডেয়ারি কুইন, যেখানে যেতে সিন্ডি খুব পছন্দ করত। সেখানকার সব মজার মজার চকলেটস আর আইসক্রিম ছিল তার সবচেয়ে পছন্দের। 1986 সালের বসন্তকালের শুরুর দিকে 13 বছর বয়সী সিন্ডি তার চার্চের সফটবল টিমের একজন খেলোয়াড় ছিল। সেই সময় মানে তার কিছুদিন পরেই সেখানে একটা সফটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করা হয় যেখানে সিন্ডি ফার্স্ট বেস আর ব্যাটিং ক্লিন আপের দায়িত্বে ছিল। টুর্নামেন্টের আর মাত্র 2 সপ্তাহ বাকি ছিল। সে তার বান্ধবী এডি জুনিয়রের সাথে প্র্যাকটিস করছিল। তখন সিন্ডি তার বাবাকে বলল কোচের সাথে তাকে একটু সাহায্য করতে। ঘর সামলানো আর অফিসের ব্যস্ততা থাকলেও সিন্ডির বাবা এতে রাজি হয়ে গেল। মেয়েকে খুব ভালোবাসত সে, তাই মেয়ের কোনো কথায় ফেলতে পারত না। সিন্ডি তার ক্লাসের একটা ছেলের প্রেমে পড়ে। ছেলেটার নাম ছিল স্কট। প্রতিদিন সে স্কুল থেকে ফিরে এসেই তার নোটবুকে স্কটকে নিয়ে লিখতে বসে যেত। পুরো নোটবুক ভরে ফেলত স্কটের কথা লিখে। সিন্ডির একটা হাস্কি কুকুরও ছিল অনেক ছোটবেলা থেকেই। ওরা সবসময় একসাথে থাকত, একসাথে খেলত। কুকুরটা ছিল বেস্ট ফ্রেন্ডের মতো। একদিন সিন্ডি ও তার বড় বোন মিলে ম্যাকম মলে যায় শপিং করতে। সেখানে গিয়ে দেখে স্কটও সেখানে গিয়েছে তার কিছু বন্ধুদের সাথে। সিন্ডি ও তার বোন যায় ওদের সাথে কথা বলতে আর ওরাও খুব আগ্রহ দেখাতে শুরু করে। স্কটের সাথে কথা বলতে পেরে সিন্ডির মন খুব ভালো হয়ে যায় সেদিন। শপিং মল থেকে তার বাসার দূরত্ব ছিল 7 মাইলের মতো। তার বাবা তাকে কড়া নিষেধ করেছিল সে যেন কিছুতেই মল থেকে বাসায় হেঁটে যাওয়া আসা না করে, কিন্তু সেদিন সে তাই করে। একা একা মল থেকে বাসা পর্যন্ত হেঁটে আসে। এটা শুনে তার বাবা তার উপর অনেক রাগ হয় আর তাকে বাইরে যাওয়া নিষেধ করে দেয়। মানে সে স্কুল শেষ করে বাসায় এসে এরপর আর কোথাও বের হতে পারবে না। কিন্তু সিন্ডি এটা মানতে চায় না। স্কটের সাথে যে তাকে দেখা করতেই হবে, দেখা করা, একটু কথা বলা, এটাই তোর ভালো লাগা। সে খুব চিন্তায় পড়ে যায়। 1986 সালের 18 এপ্রিল শুক্রবার দিন শেষে সিন্ডি তার বান্ধবী ক্যাথি ও টেরেসাকে বিদায় জানিয়ে তার বাসায় চলে আসে। কিন্তু তার পরদিন অর্থাৎ শনিবার সন্ধ্যায় সিন্ডি তার এই শাস্তিতে কিছুটা বিরক্ত হয়ে পড়ে। সে তার মায়ের বাসায় চলে যায় দেখা করতে, মাকে বলে তার শাস্তির কথা। মা বুঝতে পারে যে বাবার কথা না শুনে তার মনে অপরাধ বোধ হয়েছে ঠিকই, কিন্তু শাস্তি তো শাস্তি। তার মা আরো বুঝতে পারে যে মেয়ের মনে তখন কিছু একটা চলছিল, কিন্তু মেয়ে সেটা বলতে চাচ্ছিল না, তাই মা আর তাকে জোর করেনি। তারা গল্প গুজব করে বেশ কিছু সময় কাটায়। সিন্ডি রাত্রে মায়ের সাথে থেকে যেতে চায়। মা তার মেয়ের সাথে রাতে থাকতে চাইলেও পারে না, কারণ তার অফিস সেদিন রাতের বেলা ছিল। তাই সে তার মেয়ে সিন্ডিকে বাবার বাসায় পাঠিয়ে দেয়। সিন্ডি বাসায় গিয়ে তার বান্ধবী ক্যাথিকে ফোন দেয় এবং বলে সে তার বাসায় আসছে। তাই সে তার বাসা থেকে পালিয়ে সন্ধ্যা 6টার দিকে বের হয়ে চলে যায় বান্ধবী ক্যাথির বাসায়। তার বেশ কিছুক্ষণ স্কটকে নিয়ে কথা বলে। পরদিন অর্থাৎ রবিবার ছিল স্কটের জন্মদিন। তারপর সিন্ডি চলে যায় ডেয়ারি কুইনে স্কটের জন্মদিন উপলক্ষে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করতে। সে সেখানে সব আয়োজন করে এবং বাসায় গিয়ে তার বাবার কাছে ক্যাথিকে তার অজুহাত হিসেবে দেখায়। সে বলে পরদিন সকালে, মানে যেদিন স্কটের জন্মদিন, সেদিন সে আর ক্যাথি মিলে দুজন চার্চে যাবে। তার বাবা মেনে নিল, কিন্তু শর্ত দিল যে ছোট ভাইকেও সাথে নিয়ে যেতে হবে। যথারীতি পরদিন সকালে সিন্ডি তার ভাইকে বাইরে হাঁটতে যাওয়ার কথা বলে বের হয়ে গেল। তার ভাইও তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু সিন্ডি তাকে ধমক দিয়ে বলে তার সাথে যাওয়া যাবে না, বাসায় থাকতে হবে। পছন্দের মানুষটির জন্য দেওয়া সারপ্রাইজ পার্টিতে তো আর ছোট ভাইকে সাথে নেওয়া যায় না। 1986 সালের 20 এপ্রিল রোববার 13 বছর বয়সী সিন্ডি তার বাসা থেকে কিছুটা পথ দূরেই ডেয়ারি কুইনের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল। কিন্তু তারপর চোখের পলকে যেন উধাও হয়ে গেল সিন্ডি। বিকেল 4টা বেজে যায়, তার বাবা বাসায় তার জন্য অপেক্ষা করতে থাকে। এতক্ষণে তো মেয়ের বাসায় চলে আসার কথা, এত দেরি তো করে না কখনো। তারপর 5টা বাজে, এবার তার বাবা একটু চিন্তিত হয়ে যায়। সিন্ডির বান্ধবী ক্যাথিকে জিজ্ঞেস করে তার মেয়ে কোথায় গেছে। ক্যাথি ভয় পেয়ে তাদের মিথ্যে অজুহাত আর ডেয়ারি কুইনের আয়োজন করা সারপ্রাইজ বার্থডে পার্টির কথা বলে দেয়। তারপর তার বাবা চলে যায় ডেয়ারি কুইনের মেয়ের খোঁজে। কিন্তু সেখানে গিয়ে খোঁজ নিলে তারা জানায় যে সিন্ডিকে কেউ দেখতে পায়নি। সিন্ডির বাবা চিন্তিত হয়ে যায় এবং সাথে সাথে পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ তাকে জানায় যে কেউ নিখোঁজ হওয়ার 24 ঘন্টা পর তারা রিপোর্ট গ্রহণ করতে পারবে, এর আগে না। সিন্ডির বাবা পাগলের মতো মেয়েকে খুঁজতে থাকে। পাশে একটা মেলা হচ্ছিল, সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। বাবা মা বড় বোন ছোট ভাই আর বান্ধবী ক্যাথি মিলে সবাই সিন্ডিকে খুঁজতে থাকে। ছোট ভাই বাসের ফোনের কাছে বসে অপেক্ষা করতে থাকে আর বাকিরা গাড়ি নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে সিন্ডিকে খুঁজতে। তারা ভেবে নেয় সে হয়তো স্কটের সাথে কোথাও পালিয়ে গেছে। আসলে ওরা এমন একটি গ্রামে বাস করত যেখানে কখনো কোনো খারাপ কিছু হয়নি। শহরে অনেক খারাপ ঘটনা ঘটত, কিন্তু এই গ্রামটিতে কখনো কিছু হয়নি। তাই সিন্ডির খারাপ কিছু হয়েছে এটা কেউ চিন্তাও করতে পারেনি। এদিকে রাত পার হয়ে গেল, কোনো ফোন এলো না। সকাল হতেই তার বাবা চলে গেল পুলিশ স্টেশনে রিপোর্ট করতে। পুলিশ রিপোর্ট নিয়ে নেমে গেল সিন্ডিকে খুঁজতে। তারা তার বান্ধবী ক্যাথিকে ক্লাসের ভেতর থেকে বের করে এনে জিজ্ঞাসাবাদ করে। ক্যাথি পুলিশদের সব কথা খুলে বলে। পুলিশ সিন্ডির অন্যান্য বান্ধবীদেরকেও জিজ্ঞাসাবাদ করে। তারা ধারণা করেছিল যে সে হয়তো তার কোনো বান্ধবীর বাসায় লুকিয়ে আছে। সিন্ডি নিখোঁজ হওয়ার প্রায় 2 মাস পর পুলিশ স্টেশনের মর্গে একটি লাশ পাওয়া যায়। পুলিশ সিন্ডির বাবাকে খবর দিতে সে ছুটে আসে, কিন্তু না, সেটা তার মেয়ে সিন্ডির লাশ না। বাবা কিছুটা আশ্বস্ত হয়, মনে তখনও আশা থাকে যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাবে। এরপর 1994 সাল, সিন্ডি নিখোঁজ হওয়ার প্রায় 8 বছর পরের কথা। তার 21তম জন্মদিনে সে চার্চের সামনে একটি মোমের আলোর জাগরণ অনুষ্ঠিত করা হয়। গ্রামের প্রায় সবাই উপস্থিত ছিল সেখানে, এমনকি পত্রিকার পাতায় খবর চলে আসে। তার পরিবারের কেউ তখনও তাকে খুঁজে পাওয়ার আশা ছাড়েনি। সেই বাড়িটা যেখানে সিন্ডি বড় হয়েছে সেটা বিক্রি করেনি কখনো, ঘরের পুরনো নাম্বারটাও বদলায়নি। যদি সিন্ডি ফোন করে, শুধুমাত্র গ্রামের নামটাই বদলে গেছে। 1990 সালের পর ইস্ট ডেট্রয়েট নাম বদল হয় ইস্ট পয়েন্টে। বছরের পর বছর পুলিশ স্টেশনে সিন্ডির ফাইল শুধু এক অফিসার থেকে আরেক অফিসারের হাত বদল হতে থাকে। কিন্তু সেদিন সবাই মোমবাতি হাতে নিয়ে যে জাগরণ অনুষ্ঠিত করেন সেটা মিডিয়ায় দৃষ্টি আকর্ষণ করার পর নতুন এক ডিটেকটিভ ড্যানিয়েল ডেভিস সিনের ফাইলটা নিলেন দেখার জন্য। ফাইলটা দেখার পর এটা আবার খোলার চেষ্টা করল, কিন্তু এবার সম্ভাব্য মার্ডার কেসে। এছাড়াও আরো একজনের কেসে খুব আগ্রহ দেখায়, আর সে হচ্ছে স্কটের মা লিন্ডা ব্রনসন। পত্রিকায় খবর পড়ে খুব খারাপ লাগে তার। সে মানতেই পারে না যে এমন কিছুর কারণ হতে পারে তার ছেলে। সে ডিটেকটিভের সাথে যোগাযোগ করে, সেটা নিজের ছেলেকে নির্দোষ প্রমাণ করতে না, বরং তার কাছে কিছু তথ্য ছিল সেগুলো দিতে। 8 বছর পর সিন্ডির কেস আবার নতুন করে তদন্ত শুরু হল। ডিটেকটিভ ড্যানিয়েল ডেভিস পুরনো সবাইকে খুঁজে বের করল, তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হল। ভালোই চলছিল, কিন্তু এর মাঝেই ডিটেকটিভ ড্যানিয়েল ডেভিস এর বদলি হয়ে গেল। তার মানে সিন্ডির কেসটাও আবার হাত বদল হয়ে যাবে, আর সেই কেসটা পায় নতুন একজন ডিটেকটিভ, এরিক ম্যাকলাফলিন ম্যাক। ম্যাক সেদিন রাতে সারা রাত জেগে সিন্ডির কেসটা স্টাডি করে, সব লেখা নোটবুক ঘেঁটে দেখে তার মনে হলো সিন্ডি পালিয়ে যাবার মতো কোনো মেয়ে না। সে যেন এর মধ্যে কোনো একটি রহস্য খুঁজে পেল। কেসটার প্রতি তার আগ্রহ আরো বেড়ে গেল। স্কটের মা লিন্ডা ব্রনসন ডিটেকটিভ ড্যানিয়েল ডেভিসকে যে তথ্য দিয়েছিল সেটা হচ্ছে সে মনে করে কোনো না কোনো ভাবে আর্ট এর সাথে জড়িত। আর্টটা কে? আর্ট হচ্ছে স্কটের বাবা। স্কটের মা জানে তার প্রাক্তন স্বামীর কম বয়সী মেয়েদের প্রতি একটা আকর্ষণ ছিল। পরে তার রেকর্ড ঘাটলে দেখা যায় 20 বছর আগে তার নামে একটি যৌন হয়রানির অভিযোগ রয়েছে। 1975 সালে সে 3 বছর জেলও খেটেছে এর জন্য। কিছুদিন পর স্কটের মা ডিটেকটিভের সাথে যোগাযোগ করে এবং তাকে জানায় যে আজ একটি কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয় এবং তাকে আবারও জেলে ঢোকানো হয়। তার মানে সে আর কোথাও যেতে পারবে না। ডিটেকটিভ কিছু সময় নেয় তার কাছ থেকে কিভাবে কথা বের করে আনবে সেটা সাজানোর জন্য। ডিটেকটিভ আবারও সিন্ডির 2 বান্ধবীর সাথে কথা বলে। এবার সে তাদের আরো ভালোভাবে জিজ্ঞেস করে সেদিনের কথা। সিন্ডির বান্ধবী ক্যাথি জানায় সেদিন সকালে সিন্ডির দেখা করার কথা ছিল স্কটের বাবা আর্টের সাথে ডেরিক উইলি, কারণ সারপ্রাইজ বার্থডে পার্টিতে আর্টও তাকে সাহায্য করছিল। সিন্ডি তার বান্ধবী ক্যাথিকে বলে সকালে তার সাথে যাবার জন্য, কিন্তু সে মানা করে কারণ তার মা তাকে এত সকালে বাসা থেকে বের হতে দেবে না। তাই পরে সিন্ডি একাই সেখানে যায়। কথা ছিল ডেরি কুইনের পাশে সে দেখা করবে স্কটের বাবা আর্টের সাথে, তারপর তারা চলে যাবে সেই গ্রাম থেকে একটু দূরে যেখানে সারপ্রাইজ পার্টির প্ল্যান করা আছে। সিন্ডি তার সাথে দেখা করলো এবং যথারীতি তার গাড়িতে করে সেই উদ্দেশ্যে রওনা দিল। ডিটেকটিভের এখন মূল সন্দেহ সব স্কটের বাবাকে ঘিরে, যেহেতু তারা জানতে পারে যে তার কম বয়সী মেয়েদের প্রতি একটা আকর্ষণ রয়েছে, তাই সে হয়তো সিন্ডির নিখোঁজ হওয়ার সাথে জড়িত। ডিটেকটিভ আর্টের প্রাক্তন স্ত্রী লিন্ডার সাথে কথা বলে আরো জানতে পারে যে আর্ট একজন পেডোফিল, তাদের একসাথে 2টা ছেলে। সে সেই 2টা ছেলেকে রীতিমতো ব্যবহার করত কম বয়সী মেয়েদের পাওয়ার জন্য। যেই মেয়েই তার ছেলের প্রতি আকর্ষিত হতো সে সেই সব মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে নিজের শিকার বানাত। ডিটেকটিভ সব শুনে 2টা উপায় বের করল, প্রথমটা আর্টের সাথে কথা বলা আর দ্বিতীয়টা সিন্ডির লাশ খুঁজে বের করা। কিন্তু কিভাবে সে লাশ খুঁজে পাবে? আর্টের সাথে দেখা করতে তো এখনো কয়েক সপ্তাহ বাকি। সে একজন সাইকিকের কাছে গেল, সে এসবে বিশ্বাস করত না, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায়ও ছিল না। সাইকিক সিন্ডিকে নিয়ে বেশ কিছু কথা বলল। সে বলল সিন্ডির সাথে খুবই ভয়াবহ নির্মম কিছু একটা ঘটেছে, সে বেঁচে নেই, খুনি ইতিমধ্যে জেলেই আছে, খুনির সাথে সে মানে ডিটেকটিভ এর কিছুদিনের মধ্যেই দেখা করবে। এটা শুনে ডিটেকটিভ একটু চমকে গেল, কারণ সে যে আর্টের সাথে দেখা করবে এটা তার জানার কথা না। সাইকিক আরো বলে সিন্ডির লাশ পুঁতে রাখা হয়েছে নদীর দিকে একটা ব্রিজের পাশের জঙ্গলে, কিন্তু সেটা ঠিক কোন জায়গায় সেটা সে বলেনি। কয়েক সপ্তাহ পর ডিটেকটিভের আর দেখা হলো না আর্টের সাথে, কোর্ট দেখা করার আবেদন খারিজ করে দেয়। এরপর 2007 সাল, অনেকটা সময় কেটে গেছে, আর জেল খাটছে 10 বছর হয়ে গেছে। আজ সিনির কেসে নিয়োজিত ডিটেকটিভ তখনও হাল ছাড়েনি, অবশেষে দেখা হবে আর্টের সাথে সেই জেলে। ডিটেকটিভ ম্যাক আর আর্ট এক রুমে, শুরু হলো জিজ্ঞাসাবাদ পর্ব। প্রথমে আর্ট ঘটনাটা এড়িয়ে যায়, সে বলে এটা অনেক বছর আগের ঘটনা, তার এই সম্পর্কে কিছুই মনে নেই। এভাবে অনেকটা সময় কেটে যায়, আর কিছুতেই মুখ খুলতে চায় না। পরে ডিটেকটিভ রেগে গিয়ে তাকে বলে যে সে জানে সেদিন সিন্ডির সাথে খারাপ কিছু একটা হয়েছে, ওকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে আর এর সাথে আর জড়িত। এরপর আর কিছুক্ষণ চুপ করে বসে থাকে। অন্তত এই ব্যাপারে তুমি ঠিক বলেছ, এইটুকুই, এরপর আর সে কিছুই বলতে চায় না। পুলিশ ডিপার্টমেন্টের এই ব্যাপারে তদন্ত করতে কোনো না কোনো একটা প্রমাণ দরকার ছিল, কিন্তু সেরকম কোনো প্রমাণই খুঁজে পাওয়া যায়নি। ডিটেকটিভ সেই গ্রামের একটি কারখানায় যায় প্রমাণের খোঁজে, যে কারখানায় আর্ট আগে তার কার্পেট ব্যবসার জন্য কার্পেট উৎপাদন করত। 1997 সালে তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর সে তার কারখানা আর বন্ধ করতে পারেনি, সেটা সেভাবেই পড়ে আছে 10 বছর ধরে। ডিটেকটিভকে পরে অনুমতি দেয় সেই কারখানাটা তল্লাশি করে দেখার জন্য। সে আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে সেখানে যায়, কারখানার ভিতরে ঢুকে সবকিছু দেখতে থাকে। সবকিছু কিছুটা সাধারণ কারখানার মতোই দেখায় তাদের কাছে, কিন্তু কিছুক্ষণ পরেই তার অ্যাসিস্ট্যান্ট একটা সাদা বালতির মতো খুঁজে পায়। সে খুব অবাক হয় এটা দেখে, সাথে সাথে ডিটেকটিভকে ডাকে। সে বালতিতে ছিল মেয়েদের বিভিন্ন রকমের গহনা আর একটা পোস্টার পেপারও খুঁজে পায়। সে পোস্টার পেপার আর অন্য কিছু না, বরং সিন্ডির নিখোঁজ বিজ্ঞপ্তি, কিন্তু এছাড়া আর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। ধর্ষণের মামলায় আর্টি জেল হয়েছিল 12 বছরের, মানে তার মুক্তি পাওয়ার কথা 2009 সালে, কিন্তু জবানবন্দিতে সে 2007 সালের শেষের দিকে মুক্তি পেয়ে যাবে এমনটাই শোনা গেছে। এর মানে তাকে আর নজরে রাখা যাবে না, সে অন্য সবার মতোই বাইরে ঘুরে বেড়াবে আর চাইলেও কোথাও গা ঢাকা দিতে পারবে। ডিটেকটিভ তাকে আটকানোর জন্য একটা অ্যারেস্ট ওয়ারেন্টের দাবি করে। সে তার পাওয়া প্রমাণগুলো আর পুরো কেসের সবকিছু সেখানকার পুলিশ অফিসারকে জানায়। সব দেখে পুলিশ অফিসার রাজি হয়ে যায়। 2008 সালের জানুয়ারি মাস, ডিটেকটিভ ম্যাক আর তার অ্যাসিস্ট্যান্ট আর্টের বাসস্থানে যাচ্ছিল তাকে গ্রেফতারের জন্য। আর্ট কোনো উকিল ধরার আগেই তাকে আরেকবার জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে ধরে নিয়ে আসার সময় গাড়িতে বসে সে খুব মজা করছিল ডিটেকটিভের সাথে, হালকা জোকও বলছিল, কিন্তু ডিটেকটিভের মাথায় তখন অন্য বুদ্ধি খেলছিল। সে পুলিশ স্টেশনে আসার পথে আর্টকে একটি কবরস্থানে নিয়ে যায় যেখানে তার ছেলে স্কটের কবর রয়েছে। তার আগে তার একটি ফুলের দোকানে থাকে, সেখান থেকে বেশ কিছু সাদা ডেইজি কিনে নিয়ে গাড়ির পিছনে রেখে দেয়। কবরস্থানে নিয়ে গিয়ে আর্টের সাথে সেই ফুলগুলো দিয়ে নিয়ে যায় তার ছেলের কবরের পাশে। আর্ট হাঁটু গেড়ে বসে কান্না শুরু করে দেয়, সে খুবই ভেঙে পড়ে। তখন ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে আর্ট, তুমি তোমার ছেলেকে কবর দিতে পেরেছ, তুমি জানো তার মৃতদেহ কোথায় আছে, তুমি শেষবারের মতো হলেও তোমার ছেলের মৃতদেহ দেখেছ, এতে তোমার মনে একটা শান্তি আছে, কিন্তু সিন্ডির বাবা মা সেই সুযোগটা এখনো পায়নি, তোমার কি উচিত না তাদের সেই সুযোগটা করে দেয়া? কিন্তু আর্ট তখন কিছু বলে না, সে বাকিটা রাস্তা চুপচাপ বসেছিল। পুলিশ স্টেশনে এসে ডিটেকটিভ আর্টকে নিয়ে চলে যায় জিজ্ঞাসাবাদে। তার হাতে ছিল 8 ঘন্টার সময়, কিন্তু জিজ্ঞাসাবাদে সে কিছুতেই মুখ খুলতে চায় না। সে বলে সে চায় না সেসব নির্মম ঘটনা অন্য কেউ জানুক। এভাবে সে পুরোটা সময় কাটিয়ে দেয় কিছু না বলেই। শুধু একবার একদম শেষের দিকে সে ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্টের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলে যে ঘটনা আসলে সেরকম না যেরকম তোমরা ভাবছ, আর এমন কিছু হয়েছে যেটা তোমরা কখনোই বিশ্বাস করবে না। এটা শুনে সে ডিটেকটিভকে একটু বাইরে যেতে বলে। তার কাছে মনে হলো হয়তো আর্টটাকে একা কিছু বলতে চায়, কিন্তু এরপর আর সে কিছুই বলে না। পরবর্তীতে আরো তদন্ত করে জানা যায় যে 1986 সালের 20 এপ্রিল যেদিন স্কটের জন্মদিন ছিল বলে সিন্ডিকে আর জানিয়েছিল, কিন্তু আসলে সেদিন স্কটের জন্মদিনই ছিল না, স্কটের জন্মদিন জানুয়ারিতে। আর্ট সিন্ডিকে ভুলিয়ে তার ফাঁদে ফেলবার জন্য তার ছেলের জন্মদিনের গল্প সাজায়। আরো কিছু ইনভেস্টিগেশন চালানোর পর এমন একজনকে পাওয়া যায় যে আগে আর্টের জন্য কাজ করত। 1986 সালের 20 এপ্রিল আর্ট সেই এমপ্লয়িকে ব্যবসার কাজে টেক্সাসে পাঠিয়ে দেয়, কিন্তু তার সাথে স্কটকে নিয়ে যেতে বলে। এভাবে সে তার ছেলেকে ঘটনার আগেই দেশের বাইরে পাঠিয়ে দেয় যাতে ছেলে কিছুতেই সম্পর্কে জানতে না পারে। পরবর্তীতে আর্ট উকিলকে জানায় যে সিন্ডিকে সে হত্যা করেনি, কিন্তু সে জানে তার লাশ কোথায় রয়েছে, এবং সেটি বলবে যদি তার উপর থেকে সমস্ত অভিযোগ আর শাস্তি উঠিয়ে নেওয়া হয়। উকিল এই প্রস্তাবে কিছুতেই রাজি হয় না, কিন্তু সিন্ডির পরিবার যে কোনো কিছুর বিনিময় হোক সিন্ডির মৃতদেহ পেতে চাইছিল, কিন্তু স্বাভাবিকভাবেই কোর্ট সেটা মেনে নেয়নি। হাইকোর্টে আর স্বীকারোক্তি দেয় সেই আসলে খুন করেছে সিন্ডিকে, প্রথমে গাড়িতে তাকে ধর্ষণ করে তারপর হত্যা করে ফেলে দেয় কোথাও। কোর্ট তাকে সিন্ডির খুনি হিসেবে ঘোষণা করল। তাকে আরো 10 বছর সশ্রম কারাদণ্ড দিল। অবশেষে 22 বছর পর খুঁজে পাওয়া গেল সিন্ডির খুনিকে। তার নিখোঁজ হওয়ার রহস্যের একটা মীমাংসা হল, কিন্তু তবুও খুঁজে পাওয়া গেল না তার মৃতদেহ। মেয়েকে সঠিকভাবে কবর দেওয়ার আশাটা পূরণ হল না বাবা মায়ের। কেসটা শেষ হয়ে গেলেও ডিটেকটিভ ম্যাক কিন্তু ঠিকই লাশের খোঁজ করে যাচ্ছিল। সে তখনও আর্টের সাথে নিয়মিত কথা চালিয়ে দিত, শুধুমাত্র এটা জানার জন্য যে সে মৃতদেহটি কোথায় রেখেছে। কিন্তু সে কিছুতেই সেটা বলতে চাইত না। দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে আর্ট লাশ যেখানে রাখা আছে সেই জায়গাটার একটা ম্যাপ দিতে রাজি হল। সে একটা কাগজে ম্যাপটা হাতে এঁকে দিল। ম্যাপে দেখা যাচ্ছিল সিন্ডির মৃতদেহটি একটি নদীর পাশে ব্রিজ থেকে প্রায় 25 ফিট দূরে মাটিতে পুঁতে রাখা আছে। মৃতদেহের স্থান জানা গেলেও সেটা খুঁজে পাওয়া খুব কঠিন হবে, কারণ ইতিমধ্যে 22 বছর পার হয়ে গেছে। এত বছরে নদীটা এখন বেশ প্রশস্ত হয়ে গেছে। এমনও হতে পারে যে সিন্ডির মৃতদেহ নদীর পানিতে মিশে চলে গেছে। ডিটেকটিভ ম্যাক ও তার সাথে পুরো ডিপার্টমেন্ট সবাই মিলে খুঁজতে নামে মৃতদেহটি। ডিটেকটিভ ম্যাকের মনে পড়ে যায় সে সাইকিকের কথা। সে বলেছিল মৃতদেহটি নদীর পাশের একটি ব্রিজের নিচে রয়েছে, যেখানে রয়েছে বেগুনি ফুলের বাগান। তাই ম্যাক সেরকম জায়গায় খোঁজ করতে থাকে, কিন্তু সেরকম কোনো জায়গাই ছিল না সেখানে। অনেক খোঁজাখুঁজির পরও মৃতদেহ না পেয়ে পুলিশ আটকে নিয়ে আসে সেখানে। তারও মনে করতে কিছুটা সমস্যা হচ্ছিল, কারণ ঘটনাটা ছিল 22 বছর আগে। সে এদিক সেদিক খুঁজতে থাকে, তার কথা মতো 4টা গর্ত খোঁড়া হয়, কিন্তু সেগুলো সবই খালি থাকে, কোথাও মৃতদেহ পাওয়া যায় না। আস্তে আস্তে বেলা শেষ হয়ে আসতে থাকে, সবাই তখন প্রায় হাল ছেড়েই দিয়েছিল। কিন্তু ডিটেকটিভ শেষ পর্যন্ত একটা গর্ত খুলতে বলল, যেটা নিয়ে আর দ্বিধায় ভুগছিল। 5 নম্বর গর্ত। আস্তে আস্তে খোঁড়া হলো সেটি, তারপর বেরিয়ে আসলো মানুষের কিছু কঙ্কাল। সাথে সেদিনের তার পরনের জামাগুলোও পাওয়া যায়, জামা মোজা জুতো সব কিছু। সিন্ডির বাবা মা দেখি নিশ্চিত করে এটাই তাদের মেয়ে। 22 বছর পর অবশেষে খুঁজে পেল তাদের আদরের মেয়েকে। ফরেন্সিক ডিপার্টমেন্ট কিছু ডিএনএ টেস্ট করে নিশ্চিত করল যে সেটিই সিন্ডি। আবার আদালতে নেওয়া হলো আটকে, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। আর্ট কোর্টে বলে সে সিন্ডির বাবাকে জানাতে চায় সেদিন আসলে কি হয়েছিল। সে তাকে একটা চিঠি লেখার অনুমতি চায় যদি সিন্ডির বাবা সে সম্পর্কে জানতে চায়, কিন্তু সিন্ডির বাবা আর সেই সম্পর্কে কিছুই জানতে চায় না। মেয়েকে হারানোর কষ্ট নিয়ে অনেকটা বছর কেটে গেছে। অনেক চেষ্টা করেছে কষ্টটা ভুলে থাকার, কিন্তু নিজের আদরের মেয়ে হারানোর কষ্ট কি আর ভোলা যায়। এতদিন তাও মনকে একটা মিথ্যা সান্ত্বনা দিয়ে রেখেছিল যে তার মেয়ে হয়তো কোথাও পালিয়ে গেছে, কোনো না কোনো একদিন ফিরে আসবে, বা ফিরে না আসুক মেয়ে সুখে আছে এবং জীবিত আছে। কিন্তু মেয়ের মৃত্যু নিশ্চিত হবার পর মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিল তার পুরো পরিবার। তাই এখন আর মেয়ের নির্মম পরিহাসের কথা জেনে আরো বেশি কষ্ট বুকে জমা রাখতে চায় না তারা। মা বাবা কখনোই তার সন্তানদের খারাপ চায় না, আদর শাসন সব তাদের ভালোর জন্যই। মানুষরূপী পশুদের কাছ থেকে নিজের ছোট্ট আদরের সন্তানটাকে রক্ষা করার জন্যই তাদের আকুল চেষ্টা থাকে সবসময়। নিয়ম নীতিগুলোকে বদ্ধ খাঁচার মতো মনে হলেও এগুলো আমাদের সুরক্ষার জন্যই। কথায় আছে না, বেটার বি সেফ দেন সরি। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশা এক্সপ্রাইস এ সত্য ঘটনা, দ্য গার্ল হু নেভার কেম হোম। এটা একটু আগে শেষ হয়ে গেল, আর এখন সময় হয়ে গেছে আজকের কুয়াশার মূল গল্পে যাওয়ার। আজকের মূল গল্পটি আমাদের জন্য লিখেছেন ফাতেমা কাইমি। এখন শুনুন গল্পের প্রথম পর্ব, তারপরে আবারও ফিরে আসছি গল্পের প্রথম পর্ব শেষ করে। আপনি রয়েছেন আর জে শারমিনের সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এবিসি রেডিও 89.2 এফএম। খুব মনোযোগ দিয়ে সাফিনের কথা শুনছে প্রভা, আমান আর ওসামা। অনেকদিন পর সাফিনকে এত খুশি দেখে ওদের সবারই অনেক ভালো লাগছে। তবুও নিজেদের ভালো লাগার দিকে গুরুত্ব না দিয়ে ওরা সাফিনের কথা শোনার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। অনেকদিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করছিল ওরা। প্রায় অনেকক্ষণ ধরে সাফিন কথা বলে যাচ্ছে, কিন্তু ঘুরে ফিরে বারবার যেন একই কথা বলছে সাফিন। এবার তুই মাইর খাবি বলে দিলাম।
বারবার তো ঘুরে ফিরে এক কথাই বলে যাচ্ছিস এক ঘন্টা ধরে।
আহা, বলছি তো।
হ্যাঁ, এবার সোজাসুজি ঘটনায় যা, ভূমিকা আর ভালো লাগছে না।
আশ্চর্য, আমি বলবো না ওর কথা, তোরাই তো জানতে চাইলি।
হ্যাঁ, কিন্তু তুই তো কতক্ষণ ধরে এক চোখের বর্ণনায় দিলি, পুরো মানুষ সম্পর্কে শুনতে গেলে তো আমরা এখানেই বুড়ো হয়ে যাব।
আচ্ছা ছাড়, তুই এবার বল।
অনেক সুন্দর ছবি আঁকে জানিস।
আচ্ছা, কিন্তু তুই ওকে কোথায় পেলি, আলাপ কিভাবে হলো?
আমাদের আলাপটা খুব অদ্ভুত ভাবেই হয়েছে, আমি আসলে ভাবতেই পারিনি জীবনটা এভাবে বদলে যাবে আমার।
ইস, সাকিবটা মিস করলো রে, আজই হঠাৎ তোকে কাজে আটকে যেতে হলো। তোর এই খবরটা শুনে সবচেয়ে বেশি খুশি হতো যে আজ সেই এখানে উপস্থিত নেই।
এটা কোনো ব্যাপার না, তুই ওকে পরে বলে দিস যে তুই প্রেম করিস, তাহলেই হবে।
উফ, তুই না ওসামা, সারাটা জীবন একই রকম থেকে গেলি, সাফিনের ব্যাপারটা আলাদা।
আচ্ছা আচ্ছা, আমি সাকিবকে পরে সব খুলে বলবো, এটা নিয়ে তোরা টেনশন করিস না।
হ্যাঁ বল, যা বলছিলি, কোথায় আলাপ হয়েছে তোদের?
আরে, যেদিন আমাদের আলাপ হয়েছিল সেদিনটা আমার একটু খারাপই ছিল, অফিস থেকে বসের ঝাড়ি খেয়েছিলাম, আর তার উপর নতুন বাসায় উঠেছি মাত্র, সব মিলিয়ে মন মেজাজটা ভালো ছিল না, হঠাৎ করে পাশে এসে দাঁড়ালো। এরা কোথায় যেন ওকে দেখেছিলাম, কিন্তু ঠিক কোথায় সেটাই ভাবতে ভাবতে আমার কয়েকদিন চলে গেল।
তোদের কোথায় দেখা হয়েছিল?
আমার নতুন বাসার ছাদে।
তারপর?
পাশে এসে কেউ দাঁড়িয়েছে এটা প্রথমে খেয়াল করিনি, অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিলাম তো, তারপর।
ভালো আছেন?
জি।
আপনি আমাকে হয়তো চিনতে পারেননি।
হ্যাঁ, আসলে চিনতে পারিনি।
না, চিনতে পারাটাই স্বাভাবিক, আমি আপনার প্রতিবেশী, আমরা এক জায়গাতেই থাকি।
ও আচ্ছা।
আমি যদি ভুল না করি তাহলে আপনি গতকাল উঠেছেন তিনতলার ফ্ল্যাটে।
জি, আপনি কয়তলা থাকেন?
আমিও তিনতলাতেই থাকি, আপনার পাশেই।
ভালো লাগলো আপনার সাথে কথা বলে।
আপনি কি ফ্যামিলি নিয়ে উঠেছেন?
না না, আমি একাই থাকি।
ও আচ্ছা।
না মানে, গতকাল আমি যখন উঠেছিলাম তখন কেয়ারটেকার আর কি বলেনি যে পাশের ইউনিটে কেউ থাকে।
আমি বেশিরভাগ সময় বাসায় থাকি না তো, তাই হয়তো বলেনি।
হয়তো বা।
সন্ধ্যে হয়ে গেছে, আসি তাহলে।
হ্যাঁ হ্যাঁ, আমিও নেমে যাব এখনই।
কথা শেষ করার আগেই মেয়েটা হনহন করে হেঁটে চলে গেল, খুব দ্রুত নেমেও গেল সিঁড়ি দিয়ে। সাফিন সবকিছু বর্ণনা করতে থাকে প্রভা, ওসামা আর আমানের কাছে। খুব অবাক করা বিষয় হলো, প্রভা আর ওসামার মতো আমানও ওর কথা মন দিয়ে শুনছে, তবে প্রভা আর ওসামার মতো খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জানতে চাইছে না। আমান বরাবরই চুপচাপ, তেমন একটা কথা বলে না, নিজেকে নিয়ে থাকতে বেশি পছন্দ করে আমান। কথা বলতে বলতে এক পর্যায়ে সাফিন লক্ষ্য করে আমান খুব গভীরভাবে কি যেন চিন্তা করছে। কথা মাঝপথে থামিয়ে দেয় সাফিন, তারপর উঠে গিয়ে আমানের পাশে গিয়ে বসে।
আমান।
হ্যাঁ বল, শুনছি তো, থামলি কেন?
তুই আসলে শুনতে পাচ্ছিস?
হ্যাঁ, কেন, তোর সন্দেহ আছে?
হ্যাঁ, সন্দেহ আছে বলেই তো জানতে চাইছি, কিছু হয়েছে তোর?
কি হবে, আমি তো বরাবরই আমি।
হ্যাঁ আমরা জানি, কিন্তু তোকে আজ বেশি ভীষণ লাগছে।
তুইও বললি একটা কথা, আমার তো বরাবরই চুপচাপ, কোনোদিন ওকে তুই দাঁত কেলিয়ে হাসতে দেখেছিস?
না, ব্যাপারটা আসলে সেরকম না।
আরে বাবা, এই সহজ হিসাবটা তুই বুঝছিস না, আমাদের আমান সারা জীবন প্রেম বিরোধী, আজকে সেই জন্য আমান এত চুপচাপ।
এটা তুই খারাপ বলিসনি।
আচ্ছা সাফিন, তুই আবার বলা শুরু কর।
না না, আজ অনেক রাত হয়ে গিয়েছে, আজ উঠতে হবে।
কয়টা বাজে? ওমা, 9টা, খেয়ালই করিনি।
চল বের হয়ে সবাই, সকালে সময় মতো চলে আসিস।
এমনটাই হয়, ভালো সময় যে কখন কেটে যায় টেরই পাওয়া যায় না। গল্প করতে করতে কেউ খেয়ালই করেনি ঘড়ির দিকে, যখন চোখ গেল তখন ঘড়ির কাঁটা 9 ছুঁই ছুঁই। কথা শেষ না করে উঠে দাঁড়ালো সাফিন, প্রভার বাসা বেশ দূরে হওয়ায় প্রভা যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আমার তখনও কিছু যেন ভেবেই চলেছে এক মনে, আমানের কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো ওসামা, কিন্তু ওদের বেরিয়ে যাওয়ার লক্ষ্যই করল না আমার। আমানের চোখে মুখে ভয়ের রেখা স্পষ্ট, বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিজের ঘরে ঢুকে সাফিন। সাফিনের বাসাটা বেশ বড়, মা বাবা দেশের বাইরে চলে যাওয়ার আগে বড় একটা ফ্ল্যাট কিনেছিল সাফিনের জন্য। শুধু বড় বললে ভুল হবে, ফ্ল্যাটটা অন্য সব ফ্ল্যাটের থেকে আলাদা। প্রতিটা রুমের দেয়ালে পেইন্টিং, যেন চোখ সরানো যায় না দেয়ালগুলো থেকে। এই বাসায় প্রথম এসে হতভম্ব হয়ে যায় সাফিন, এর আগে এমন বাসা দেখেনি সে। দেয়ালের প্রতিটি ছবি যেন জীবন্ত, যেন এ কোনো সাধারণ ফ্ল্যাট না, যেই দেখবে সেই অবাক হয়ে যাবে। বাসায় ঢোকার সাথে সাথে মন ভালো হয়ে যায় সাফিনের, এত বড় বাসা সাফিনের লাগে না, বেশিরভাগ অংশই খালি পড়ে থাকে। প্রতিবার সাফিন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে দেয়ালের দিকে, যত দেখে ততই যেন মুগ্ধ হয়ে যায়। রুম থেকে বেরিয়ে সাফিন ডাইনিং রুমের দিকে যায়, ঠিক সে সময় কলিং বেল বেজে ওঠে। সাফিন জানে যে কে থাকতে পারে দরজার ওই পারে।
তুমি আমাকে ফোন তো দিতে পারো।
হ্যাঁ তা হয়তো পারি, কিন্তু ইচ্ছে করে দিই না।
এটা কেমন কথা?
আমি যদি তোমাকে ফোন দিই তাহলে তোমার কাজে সমস্যা হবে।
আমি এতটাও কাজে ব্যস্ত থাকি না নিশা।
আরো একটা কারণ আছে।
কি সেটা?
ফোনে কথা বলাটা আমার ঠিক পছন্দ না, আমরা তো একই জায়গাতে থাকি, তাহলে ফোনের কি প্রয়োজন?
তা ঠিকই বলেছো, আমার আপনজনদের মধ্যে তুমি এখন আমার সবথেকে কাছে থাকো।
হ্যাঁ আমি সব সময় তোমার সাথেই আছি।
আচ্ছা নিশা, তুমি তো অনেক রাত পর্যন্ত জেগে থাকো তাই না?
হুম, আমি তো ঘুমাই না।
এত রাত জাগা তো শরীরের জন্য ভালো না।
তুমি আমার শরীরের কথা বলছো?
হ্যাঁ,
আমাকে এসব কিছু ধরে না।
তুমি অফিসে যাও সকালবেলা, বাসায় আসো সন্ধ্যায়, একটু তো রেস্ট নিতে হবে, এসব বললে তো হবে না নিশা।
আজকে তোমার সাথে কথা বলবো, তোমার কি ঘুম পাচ্ছে?
না ঘুম ঠিক না আর কি, আমি তোমার কথা ভেবে আর কি বলছিলাম।
আচ্ছা সাফিন, তুমি আমাকে অনেক ভালোবাসো না?
কি উত্তর দিই বলো তো?
থাক, উত্তর দিতে হবে না।
আচ্ছা আমার বন্ধুরা না তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, স্পেশালি প্রভা।
প্রভা? ও তো সারাদিনই ব্যস্ত থাকে, টাইম বের করতে পারবে?
হ্যাঁ তা থাকে, কিন্তু তুমি কিভাবে জানলে প্রভা ব্যস্ত থাকে?
না মানে তুমি বলেছিলে আমাকে, না হলে আমি কিভাবে জানবো বলো তো?
না যেভাবে বললে মনে হলো তুমি প্রভাকে খুব ভালো করে চেনো।
ছাড়ো, দেখা করা যাবে এক সময়।
আচ্ছা যাও, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গিয়েছে।
যাচ্ছি, দরকার হলে কল দিও।
কল দিলে কি সাথে সাথে চলে আসবে?
চেষ্টা করব, যদিও আসতে একটু সময় লাগবে।
কেন, এখান থেকে তো এখানে, মাঝে তো শুধু একটা দেয়াল।
আমি যাই সাফিন, কাল সন্ধ্যায় আবার দেখা হবে।
সাফিন মাঝে মাঝে নিশার কিছু কথায় অবাক হয়ে যায়। মেয়েটা ভীষণ অদ্ভুত, আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু অদ্ভুত মানুষ থাকে, কখনো কখনো সেই অদ্ভুত মানুষগুলো আমাদের অনেক বেশি আপন হয়ে যায়। সাফিনের জীবনে নিশাও তেমনই একজন, মা বাবা চলে যাওয়ার পর সম্পূর্ণ একা হয়ে যায় সাফিন। ঠিক সেই সময় নিশার সাথে পরিচয়, খুব অল্প সময়ে নিশা অনেক বেশি আপন হয়ে যায় ওর। সম্পর্কটা বন্ধুত্বতে আর সীমাবদ্ধ থাকে না, খুব অল্প সময়ের মধ্যে সাফিনের জীবনে বেশ বড় একটা পরিবর্তন আসে। ছোটবেলা থেকেই সাফিন বেশ লাজুক স্বভাবের ছেলে, ওরে প্রেম করা ব্যাপারটা অস্বাভাবিক লাগছে সাফিনের সব বন্ধুদের কাছে, তবে সবাই এতে বেশ খুশি হয়েছে। প্রথমে ব্যাপারটা সাফিন না জানালেও পরে এক প্রকার বাধ্য হয়েই জানিয়ে দেয়, নিশার ব্যাপারে ওর বন্ধুদের আগ্রহের শেষ নেই। নিশা চলে যাওয়ার পর সাফিন কিছুক্ষণ একা চুপচাপ বসে থাকে। রাতের বেলা ঠিক এই সময়টায় খুব অদ্ভুত একটা অনুভূতি হয় সাফিনের, কেন যেন মনে হয় এই বাসায় এমন কিছু ঘটছে যা সে জানে না, নিজের ঘরকে অনেক বেশি অচেনা মনে হয়। সাফিন বেশি ভাবে না, কারণ সে জানে যত বেশি ভাববে ব্যাপারটা তত বেশি জটিল হবে।
কে? একটা গন্ধ, না গন্ধ কোথা থেকে আসছে?
এখানে এখানে এসো, এখান থেকে আসছে গন্ধটা, এসো এদিকে এসো।
ক কে কথা বলছে? কে আপনি? এখানে কিভাবে এলেন? আর আপনার গায়ে এত রক্ত কেন?
আমার সাথে এসো, এসো।
আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন?
উপরে দেখো, দেখতে পাচ্ছ
কি? কি দেখবো?
ওই যে ওই জায়গাটা দেখো, ওখানে আঁকা এখনো যে পাখি।
হ্যাঁ, ওখানে আঁকা হয়নি।
তোমাকে ওই জায়গাটাতে আঁকতে হবে, শেষ করতে হবে। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে।
হ্যাঁ, করতে হবে। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে।
আর দেরি করো না, কাজ শুরু করে দাও এক্ষুনি। যাও যাও।
এত উঁচুতে আঁকবো কিভাবে?
দেয়ালের উপরে উঠে যাও শাফিন, যাও, তোমাকে পারতেই হবে।
হ্যাঁ, আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে।
আরেকটু উপরে, আরেকটু। রং আছে পাশে, শুরু করে দাও তুমি। আজকে তোমাকে শেষ করতে হবে।
আমি এখানে কিভাবে, এত উঁচুতে কিভাবে এলাম? উফ, কি হচ্ছে এগুলো? কি এত রাতে কি ফোন দেওয়াটা ঠিক হবে নিশাকে? না থাক, ঘুমিয়ে পড়েছে হয়তো, এত কাজের চাপ। কি যে করছি নিজেই বুঝতে পারছি না, পাগলই হয়ে যাব কাজের চাপে।
এতক্ষণ অন্যকে একজন নিয়ন্ত্রণ করছিল সাফিনকে, সাফিন খেয়ালও করেনি কখন এতটা উঁচুতে উঠে গিয়েছিল। বাসার প্রতিটা দেয়ালে পেইন্টিং করা হলেও ড্রয়িং রুমের একটা পাশের দেয়ালের অর্ধেকে কোনো পেইন্টিং নেই। ব্যাপারটা সাফিন প্রথম দিনই খেয়াল করেছিল। অবশ্য ওই জায়গাতে পেইন্টিং না থাকাটাই স্বাভাবিক, ওখানে পেইন্টিং করাটা রিস্ক হয়ে যায়। হয়তো কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচতেই ওখানে পেইন্টিং করা হয়নি। কিন্তু এত রাতে হঠাৎ কি মনে করে ওখানে গিয়েছিল সাফিন? ঠিক সময় হুশ না ফিরলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেত। নিজের মনকে নিজে প্রশ্ন করে সাফিন, কোনো উত্তর পায় না। সাফিনের মনেই নেই একটু আগের আসল ঘটনা। পরদিন বিকালে যথারীতি প্রভা, ওসামা আর আমানের সাথে গল্পে ব্যস্ত হয় সাফিন। আজ অবশ্য সাকিব ওদের সাথেই আছে।
তারপর?
তারপর আর কি, নিয়মিত ছাদে দেখা হতো আমাদের। তুই কথা আগে বলতি নাকি ও আগে বলতো?
আমি কখনো নিজে থেকে ওর সাথে কথা বলতাম না।
বলতি না নাকি আমাদের সামনে স্বীকার করবি না, কোনটা?
আহা, তুই আবার এমন করছিস কেন? আমাদের শাফিন কি এমন ছেলে নাকি?
থাক থাক, কত যে ভালো জানা আছে। ও সবকিছু চেপে গিয়েছিল আমাদের কাছে, আমার সন্দেহ হলো, নইলে তো জানতেই পারতাম না।
আসলে?
হ্যাঁ, আমি ওর বাসায় গিয়েছিলাম, না হলে তো জানতেই পারতাম না।
কিভাবে ধরতে পারলি?
আচ্ছা, তার আগে তুই আমাকে বল, আমাদের শাফিন কি কখনো ছবি এঁকেছে বা খুব ভালো ছবি আঁকে এমন কিছু শুনেছিস কখনো?
না তো, এমন কিছু তো জানি না।
হ্যাঁ, আমিও এমন কিছু শুনিনি। কিন্তু আমাদের শাফিন আজকাল ছবি আঁকে, বাসায় শুধুই একটা মেয়ের ছবি।
বুঝলাম না।
দেখ, তুই হঠাৎ করে ছবি আঁকা শুরু করলি ভালো কথা, কিন্তু বারবার একজনেরই ছবি আঁকছিস।
আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম, সন্দেহ হওয়াটা স্বাভাবিক।
আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে আমাদের শাফিন আমাদের কাছ থেকে আজকাল কত কথা গোপন করছে।
দোস্ত, ব্যাপারটা একদমই ওরকম না। আমি আসলে কিভাবে বলবো তা ভেবে উঠতে পারছিলাম না।
আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন শুধু বল যে তোর গার্লফ্রেন্ডের সাথে আমাদের দেখা করাবি কবে।
আচ্ছা আচ্ছা, দেখা করাই দিব খুব তাড়াতাড়ি।
হ্যাঁ, কিন্তু সেটা কবে বলতো?
আর বলিস না, ও অনেক ব্যস্ত থাকে রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসেই থাকে। বাসায় কে কে আছে ওর?
কার? নিশার? ও তো একাই থাকে আমার পাশের ফ্ল্যাটে।
তাহলে ওর বাসার লোকেরা কোথায় থাকে?
ওনারা গ্রামে থাকে, ও চাকরির জন্য ঢাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে।
আমরা সবাই একদিন তোর বাসায় যাব, তখনই দেখা হয়ে যাবে।
সবকিছু সবার কাছে স্বাভাবিকই আছে, কেউ চিন্তাও করতে পারছে না যে কত বড় বিপদ অপেক্ষা করছে ওদের জন্য। সবাই আগ্রহ নিয়ে সাফিনের কথা শুনছিল, কিন্তু একজোড়া চোখে তখন আরো অনেক বেশি আগ্রহ। কথা বলতে বলতে একটা পর্যায়ে সবাই লক্ষ্য করল ওসামা অন্য মনস্ক হয়ে বসে আছে। ওসামা সাধারণত চুপচাপ বসে থাকার ছেলে না।
ওসামা, এই ওসামা।
হুম, বল।
কি হয়েছে তোর?
কোথায়? কিছু না।
তাহলে চুপচাপ বসে আছিস কেন?
ভালো লাগছে না রে, আমি যাই আজকে।
কি হয়েছে?
বেশি কথা বলা আমি ঠিক পছন্দ করি না।
সবকিছু সবার চোখের সামনে ঘটে গেল। ওসামার এমন ব্যবহার দেখে বাকরুদ্ধ হয়ে যায় সবাই। এ যেন পরিচিত ওসামা নয়, অন্য কাউকে দেখছে ওরা। রাগ করে বের হয়ে যায় ওসামা। বের হয়ে যাওয়ার আগে ওসামার যে চেহারা সাফিনরা দেখেছে তা যেন ওসামার নয়, অন্য কারো। হঠাৎ করে রক্ত লাল হয়ে গিয়েছিল ওসামার চোখ। ওই দুই চোখে যেন ছিল অনেক রাগ, অনেক ক্ষোভ। হতভম্ব হয়ে বসে থাকে সবাই। কি ঘটে গেল কেউ যেন বুঝতে পারছে না। মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে আমানের বাসা থেকে বেরিয়ে গেল সাফিন। হঠাৎ করে এমন হয় বাকি সবার চেয়ে একটু বেশি ভড়কে গিয়েছে সাফিন। সে কণ্ঠস্বর এখনো ওর কানে ভাসছে। খুব অদ্ভুত কারণে এই কণ্ঠস্বর খুব চেনা লাগছে সাফিনের কাছে। কোথায় যেন শুনেছে এই কণ্ঠস্বর সে। সাফিন ভাবতে থাকে কোথায় শুনেছে সে কণ্ঠ। হঠাৎ করে মনে পড়ে যায় গতকাল রাতের সেই অদ্ভুত ঘটনার কথা। মাথা থেকে নামাতে চাইলেও যেন নামছে না সেই ঘটনা। আচ্ছা কেন হচ্ছে এসব তার সাথে? নিজের মনকেই প্রশ্ন করে সাফিন। আচ্ছা যা হচ্ছে তার কি আসলেও কোনো ভিত্তি আছে? আগে তো এমন হতো না তার সাথে। নতুন বাসায় ওঠার পর থেকেই মূলত এসব সমস্যা শুরু হয়েছে। সাফিন মেনে নিতে পারছে না এসব। সিঁড়ি বেয়ে তিনতলায় উঠে এলো সাফিন। ঘরের লক খোলার আগে চোখ গেল নিশার ফ্ল্যাটের দরজার দিকে। দরজার দিকে তাকিয়ে হঠাৎই কেমন গা ছমছম করে উঠে সাফিনের। ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিকে, তারপর হাত বাড়ায় কলিং বেলের দিকে। কিন্তু না, কলিং বেল না দিয়েই আবার ঘুরে ফিরে আসে নিজের ফ্ল্যাটের দরজার সামনে। দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে, আর সাথে সাথে
এদিকে এসো, তোমার জন্য তো অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। এত দেরি করলে কেন আসতে?
কে আপনি? কি চান আমার কাছে?
আমি বিশেষ কিছুই চাই না।
তাহলে বারবার কেন আসেন? এটা আমার মনের ভুল না?
ঠিকই ধরেছ, আমি তোমার মনের ভুলও না, দেখার ভুলও না।
তাহলে কে আপনি বলুন।
সাফিন, এদিকে দেখো, দেখো সাফিন।
কোথায়?
ওই যে সাফিন, উপরে উপরে দেখো, দেখতে পাচ্ছ?
দেখতে পাচ্ছি।
তোমাকে ওই জায়গাটাতে আঁকতে হবে, শেষ করতে হবে। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে।
করতে হবে, করতে হবে, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে।
আর দেরি করো না, কাজ শুরু করে দাও এক্ষুনি। যাও, যাও।
না, না, আমি যাবো না। আপনি কে? কেন আমাকে বারবার ওই জায়গাটাতে উঠতে বলছেন? আপনি কে?
সাফিন, তোমার নিশা কোথায়?
নিশা? নিশা? আসলেই তো ও তো এতক্ষণে চলে আসার কথা। নিশা কোথায়?
নিশাকে তুমি অনেক ভালোবাসো।
আপনি নিশার কোনো ক্ষতি করবেন না তো? কি বলছেন এসব? এই কি আপনার চোখ থেকে এত রক্ত পড়ছে?
আমার মুখ নষ্ট হয়ে গেছে না অনেক, কি করব বলো? অনেক রক্ত পড়েছে মুখ থেকে, দেখো দেখো টাটকা রক্ত, একদম টাটকা।
আজকের গল্প আমরা শুরুতে দেখেছি সাফিন, প্রভা, ওসামা এবং আমান, এরা চার বন্ধু। এই চার বন্ধুদের নিয়েই আজকের কাহিনী শুরু। প্রথম পর্বে আমরা অনেক কিছু জেনে গেছি, আমার মনে হয় সময় নষ্ট না করে দ্বিতীয় পর্বে চলে যাই, তারপরে আবারও ফিরে আসছি দ্বিতীয় পর্বের পর। আপনি রয়েছেন কুয়াশায় শারমিনের সঙ্গে,
তুমি ঠিক আছো এখন?
হ্যাঁ, তুমি ঠিক আছো তো নিশা?
হ্যাঁ আমি ঠিক আছি, আমি কেন ঠিক থাকবো না?
নিশা, নিশা ওই ওই মহিলাটা তোমার ক্ষতি করে দেবে, আমাকে বলেছে সে।
কোন মহিলা, কার কথা বলছো?
যার কথা তোমাকে আগেও বলেছিলাম, আমাকে রাতে এসে ভয় দেখায়, আমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, আমাকে মেরে ফেলতে চায়।
এগুলো কি বলছো তুমি?
আমি ঠিক বলছি নিশা?
ও চাইলেও ও আমার কিচ্ছু করতে পারবে না।
আমার ভীষণ ভয় করছে, ও আমাদের ক্ষতি করে দেবে।
আচ্ছা শাফিন, ও এসে তোমাকে কি বলে?
আমাকে রক্তের কথা বলে, ও সারা শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ে জানো?
তুমি ওর মুখটা দেখেছো?
না, ওর মুখের উপরটা লম্বা লম্বা চুল পড়ে থাকে আর সারা মুখ তো থেতলে গেছে, কি ভয়ঙ্কর দেখতে, রক্ত লেগে থাকে সারা মুখে।
শাফিন, তুমি তো ওকে ভয় পাও?
হ্যাঁ, আমার ভীষণ ভয় লাগে এখন।
আগে লাগতো না?
না, কারণ আগে আমি ভাবতাম আমার মনের ভুল, কিন্তু পরে বুঝতে পারলাম এটা আমার মনের ভুল বা দেখার ভুল না।
ও তোমাকে আর কি বলে শাফিন?
ও তোমার কথা বলে।
ছাড়ো তো, বাদ দাও, এসব নিয়ে আর ভাবতে হবে না।
নিশা, আমি কি পাগল হয়ে গেছি?
না, কিন্তু এসব নিয়ে ভাবলে পাগলই হয়ে যাবে।
নিশা, তুমি আজ সারা রাত আমার সাথে গল্প করবে?
করা যায়। আচ্ছা শাফিন, আজকে তুমি আড্ডা দিতে যাওনি?
কার সাথে?
আহা, আমি প্রভা, আমান, সাকিব আর ওসামার কথা বলছি। গতদিন তো সাকিব ছিল না, আজকে ওকে পেয়ে কি কি গল্প করলে?
ওরা তোমার সাথে দেখা করতে চায়, আমাকে বলছিল তোমার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য।
তখন তুমি কি বললে?
বললাম যে তুমি অনেক ব্যস্ত থাকো, সে ভোরে বেরিয়ে যাও আর ফেরো ঠিক রাতে।
তখন ওরা কি বলল?
ওরা বলল তাহলে রাতেই দেখা করবে।
আচ্ছা শাফিন, আমার কথা ওরা জানলো কিভাবে?
আমি তোমার ছবি এঁকেছিলাম, ওটাই দেখেছে।
তাই? কি বলছো?
হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি। এই যে অনেকগুলোই আছে।
বাহ শাফিন, তুমি দেখি আমার চেয়েও ভালো আঁকো।
আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি এত ভালো ছবি এঁকেছি।
কথায় আছে ভালোদের সাথে থাকলে ভালোই হয়।
মজার বিষয় কি জানো, আমি এই ছবিগুলো কখন এঁকেছি তাও আমার খেয়াল নেই।
কি যে বলো।
না আসলেই আমার কি যেন একটা হয়েছে জানো। নিশা, কে যেন এসেছে, তুমি এক কাজ করো বসো, আমি দেখছি।
আমি দেখি, তুমি বসো।
হ্যাঁ তুমি বসো তো। কি তুই এখন
কেন আসতে পারি না?
হ্যাঁ অবশ্যই, আয় ভেতরে।
আচ্ছা তুই কি ব্যস্ত ছিলি?
না না না, তুই ভালো সময়ে এসেছিস, চল উপরে চল, সারপ্রাইজ আছে তোমার জন্য বন্ধু।
আচ্ছা চল তাহলে।
আমান সরে যা, সরে যা।
কেন, কি হয়েছে তোর?
রক্ত পড়ছে উপর থেকে তোর গায়ে।
রক্ত? কোথায় রক্ত?
অনেক রক্ত তোর গায়ে।
কি বলছিস এগুলো, রক্ত কিভাবে আসবে?
পরিষ্কার করতে হবে রক্তগুলো, চল চল আমার সাথে চল।
শাফিন তাকা আমার দিকে,
দূরে যা, চলে যা আমার কাছ থেকে। ইস কি কি গন্ধ, কাছে আসবি না তুই আমার, আমার কাছে আসবি না তুই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রক্ত ধুয়ে আসছি।
নিশা, নিশা কোথায়? কোনো সাড়া শব্দ নেই যে।
শাফিন কি আছে?
আর বলো না, আমান এসেছে, ওর গায়ে অনেক রক্ত লেগে আছে।
আমার অফিস থেকে মাত্র একটা কল এসেছে, আমি একটু কথা বলে আসছি, তুমি ঘরে যাও।
এসো, কিন্তু আমার আবার বেশি সময় থাকবে না।
হ্যাঁ দেখা তো করতেই হবে।
সাফিনকে একা রেখে নিজের ফ্ল্যাটে চলে যায় নিশা। এদিকে সাফিনের কথা মতো রক্ত পরীক্ষা করতে ওয়াশরুমে গিয়েছে আমান। কি হচ্ছে সব সাফিনের সাথে সাফিন ভেবে পাচ্ছে না। ড্রয়িং রুমে ঢুকতে গিয়ে সাফিন লক্ষ্য করে আমান চুপ করে মাথা নিচু করে বসে আছে।
কিরে তোর গায়ে তো শুকনো, রক্তগুলো ধুয়ে ফেলিসনি?
এখানে চুপ করে বস, কথা আছে তোর সাথে।
কি কথা? ও হ্যাঁ, নিশা আছে না, মানে আমার গার্লফ্রেন্ড।
হ্যাঁ তো কি হয়েছে?
না মানে ও মাত্র বের হয়ে ওর ফ্ল্যাটে গেল।
তাই?
হ্যাঁ বলেছে এসে তোর সাথে দেখা করে যাবে।
আচ্ছা আর কি কি বলেছে?
আর কি বলবে?
না কিছু না। আচ্ছা ওর কোনো ছবি আছে তোর কাছে?
না, আর ছবি দিয়ে কি হবে, একটু পর তো দেখাই হয়ে যাবে তোর সাথে।
হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু তাও একটা ছবি দেখতাম। আসলে প্রভা বলল না যে তুই ওর কিছু ছবি এঁকেছিস, সেজন্যই।
হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি আমি যে কতটা ভালো ছবি আঁকি তা আজকে প্রমাণ হয়ে যাবে।
হ্যাঁ আমি বসছি, তুই নিয়ে আয়।
সাফিন নিজের ঘরে গেল নিশার ছবিগুলো আনার জন্য। ড্রয়িং রুমে বসে যখন চিন্তায় ডুবে যায় আমান, ওর ধারণা যদি ঠিক হয় তবে সামনে অনেক বড় বিপদ। আমানের কাছে সবকিছুই প্রথম থেকে খুব রহস্যজনক লাগছিল, কিন্তু আমান বুঝতেও পারেনি এভাবে তার ধারণাই সত্যি হয়ে যাবে। আমানের কাছে প্রতিটা সেকেন্ডকে এখন প্রতিটা যুগ বলে মনে হচ্ছে, সময় যেন আর কাটছেই না। আমান উঠে দাঁড়ায়, ড্রয়িং রুম ছেড়ে এগিয়ে যেতে থাকে ডাইনিং রুমের দিকে। যত এগিয়ে যেতে থাকে তত অবাক হতে থাকে, দেয়ালের প্রতিটা পেন্টিং যেন জীবন্ত। আমান দেয়ালের খুব কাছে গিয়ে দাঁড়ায়, দেখে মনে হচ্ছে রং যেন এখনো কাঁচা রয়ে গেছে। আমান ভালো করে লক্ষ্য করতে থাকে, হঠাৎ চোখ আটকে যায় এক জায়গায়।
আমান একটু দেরি হয়ে গেল রে, আসলে খুঁজে পাচ্ছিলাম না।
শাফিন এই ছবিগুলো কার আঁকা?
জানি না, আমি ফ্ল্যাটটা কিনতে এসে দেখেছি এরকম।
আচ্ছা আচ্ছা ওই জায়গাটা কি খালি ছিল, মানে প্রথম থেকেই খালি?
হ্যাঁ, খুব অবাক করা একটা বিষয় জানিস, আমিও তাই ভাবি ওই জায়গাটা কেন পেন্টিং করা হয়নি।
আচ্ছা ছবিগুলো পেয়েছিস?
হ্যাঁ এই যে।
ভালো তো?
আমি তো ভালো করে তেমন ফুটিয়ে তুলতে পারি না, সামনাসামনি দেখিস আরো অনেক বেশি সুন্দর।
আচ্ছা ওর সাথে তোর পরিচয় জানো কিভাবে?
কতবার বলবো, তুই মনে রাখতে পারিস না?
আচ্ছা আবার বল না।
প্রথম দিনেরটা?
আরে না ওটা খেয়াল আছে, তুই তারপর থেকে বল।
আচ্ছা আমাদের তো তারপর থেকে নিয়মিত ছাদেই দেখা হয়।
তুই না বললি ও সারাদিন অফিসে থাকে,
হ্যাঁ, সন্ধ্যার পর দেখা হতো। আমি বুঝতাম তখনই ও ছাদে উঠবে।
ওর সাথে এভাবে নিয়মিতই কথা হতো, মানে দিনে ওই একবারই?
হ্যাঁ, আর ওই ছুটির দিনে অন্য কাজেও বেরোয় যেত।
আচ্ছা, ওর সম্পর্কে তুই কবে জানলি?
দাঁড়া, তোকে আমি সব খুলে বলতেছি।
সাফিন বলতে শুরু করে, সব জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ওই দিনে। ওই দিন ছাদে একাই দাঁড়িয়েছিল সাফিন, ঠিক তখন পাশে এসে দাঁড়ায় নিশা।
আপনি কি ব্যস্ত?
না তো।
আচ্ছা, আপনি কি একাই থাকেন?
হ্যাঁ, আমি একাই থাকি।
আমিও একাই থাকি জানেন। আচ্ছা, আপনার পরিবারের লোকেরা কোথায় থাকে?
ওনারা দেশের বাইরে থাকে।
ও আচ্ছা, আমার বাবা মাও আমার সাথে থাকেন না, ওনারা গ্রামে থাকেন।
আপনি অনেক সুন্দর ছবি আঁকেন।
সবাই বলে, তবে খুব একটা ভালো আঁকি না।
না, আপনি আসলেই ভালো ছবি আঁকেন।
কোথাও শিখিনি জানেন, নিজে নিজেই আঁকি।
এটাকে পেশা হিসেবে নিয়ে নিতে পারেন তো?
চাইলে কি সব সময় সবটা করা যায়?
কেন, কি সমস্যা?
না কিছু না।
বলা যাবে না?
না না, তেমন কিছু না। আসলে আমি চাকরি করি তো, ছবি আঁকার শুধুই শখ থেকে, তেমন একটা সময় পাই না।
ইচ্ছা থাকলেই উপায় হয়।
না, সব সময় আমাদের যা ইচ্ছে থাকে তা আমরা কখনো কখনো পূরণ করতে পারি না।
তা অবশ্য ভুল বলেননি।
আমার অনেক ইচ্ছে ছিল জানেন, আমি অনেক বড় একজন চিত্রশিল্পী হব। তার হলো কোথায়?
কেন হলো না?
পরিবারের লোকেরা চায়নি তাই হয়নি।
এখন কিন্তু চাইলেই হতে পারেন, চেষ্টাটা অন্তত চালিয়ে যেতে পারেন।
অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। এখন সব হাতের নাগালের বাইরে চলে গেছে, চাইলেও আর কিছুই করার উপায় নেই।
কেন?
সময় পেরিয়ে গেছে যে, অনেক কিছু সময় পেরিয়ে গেলে আর হয় না।
কি বলবো ঠিক বুঝতে পারছি না।
নামবেন কখন?
আজকে ছাদে থাকতে ভালোই লাগছে, থাকবো আরো ঘন্টা খানেক।
আমি তাহলে নেমে যাই, শুধু রাতটাই সময় পাই কাজ করার জন্য।
আমার মন দিয়ে শুনে যাচ্ছে সাফিনের কথা, হাজারো প্রশ্ন ঘুরছে মাথায়, কিন্তু সেই প্রশ্নগুলো ভুলেও করা যাবে না সাফিনকে। এখন সাফিনের সাথে কথা বলতে হবে ঠান্ডা মাথায়, অনেক ভেবে চিন্তে। সাফিনের এখন দরকার ভালো কারো সঙ্গ। ছোটবেলা থেকে খুব বেশি একা থাকার ফলে আজ এমন অবস্থা হয়েছে ওর। সাফিন একধারে বলেই যাচ্ছে,
আচ্ছা বুঝেছি, কিন্তু যার কথা এতক্ষণ ধরে শুনলাম তাকে তো দেখা হলো না।
হ্যাঁ তাই তো, নিশা তো অনেকক্ষণ হয়ে গেছে,
এখনো আসছে না কেন? ও তো তোর পাশের ফ্ল্যাটেই থাকে তাই না?
হ্যাঁ, পাশেই তো থাকে।
চল গিয়ে দেখা করে আসি, ভিআইপি বান্ধবী তোর।
অবশ্য ভালোই বলেছিস। নিশা, নিশা,
এই দরজা তো বাইরে দিয়ে তালা মারা,
বের হয়ে গেছে মনে হয়, কিন্তু এত রাতে তো বাইরে যাওয়ার কথা না ওর।
তোকে কি ও বলে যায় কোথাও গেলে?
হ্যাঁ, এমন তো কখনো করে না।
এক কাজ কর, কল দে।
কিন্তু আমার ফোন তো চার্জ নেই।
এটা কোনো কথা হলো? আমি আরো ভাবলাম আজ দেখা করে যাব। আচ্ছা যাই হোক, তুই কি আজ বাসায় একা থাকবি নাকি আমার সাথে আমার বাসায় যাবি?
আমি তো সবসময় একাই থাকি, আর নিশাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? তুই বরং যা, আমি একাই থাকতে পারবো।
না, তোকে আমার সাথে যেতেই হবে, আজকে আমরা দুই বন্ধু একসাথে থাকবো অনেকদিন পর।
কিন্তু নিশা?
আহা, ওকে আমার বাসায় গিয়ে একটা কল দিয়ে দিস, তাহলেই হবে।
আচ্ছা ঠিক আছে চল।
সাফিনকে এক প্রকার জোর করে নিজের বাসায় নিয়ে গেল আমার। এভাবে এই অবস্থায় একা সাফিনকে বাসায় রেখে যাওয়াটা একদম নিরাপদ হবে না। সাফিন প্রথমে আমানের সাথে যেতে অনেক আপত্তি করলেও এক পর্যায়ে যেতে রাজি হয়ে যায়। আমানের বাসায় ঢোকার সাথে সাথে সাফিনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, একদম চুপচাপ হয়ে যায় সাফিন। আমানের কাছে এখন আর কিছু অস্বাভাবিক লাগছে না। আমান জানে
এখন ঠিক কি কি হতে পারে, সাফিনকে এখন খুব সাবধানে রাখতে হবে, না হলে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। সাফিন একেবারেই চুপচাপ হয়ে গেছে।
সাফিন,
তোর কি শরীর খারাপ লাগছে?
না।
তাহলে চুপচাপ বসে আছিস কেন?
তার জবাব তোমাকে দেব নাকি?
কেন, আমাকে বললে কি সমস্যা?
সবকিছুতে এত আগ্রহ আমার ঠিক পছন্দ না।
আচ্ছা, তোর কোনো সমস্যা হলে তুই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারিস।
তার আর দরকার হবে না।
কেন, কেন দরকার হবে না?
কারণ তুই অনেক আগে সবকিছু বুঝে গেছিস।
কি বুঝে গেছি আমি?
আমাকে কি আলাদা করে সব বুঝিয়ে বলতে হবে?
হ্যাঁ, আমি জানতে চাই।
কিন্তু আমি বলতে চাই না।
সাফিন, তুই ভালো হয়ে যাবি। আমি ভালো ডাক্তারের সাথে কথা বলেছি তোর ব্যাপারে।
মরার সময় হয়ে গেছে, তুই মরবি। খুব কষ্ট করে মরবি।
হঠাৎ করে গোঙাতে শুরু করে সাফিন। আমান জোরে চেপে ধরে ওকে। এক পর্যায়ে জ্ঞান হারায় সাফিন। সাফিনকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয় আমান। তারপর ফোন দেয় সাকিবকে। এখন একমাত্র সাকিবই ওকে সাহায্য করতে পারবে।
হ্যালো।
হ্যাঁ, আমি সাফিনকে জোর করে আমার বাসায় নিয়ে এসেছি।
আমার কি মনে হচ্ছে জানিস? তুই হয়তো ভুল ভাবছিস, এমন নাও তো হতে পারে।
আরে ব্যাপারটা আসলে এমনই, তুই বিশ্বাস না করলে এসে দেখে যেতে পারিস।
আমি কি করব বুঝতে পারছি না।
আমার প্রথম দিন থেকেই মনে হচ্ছিল ব্যাপারটা স্বাভাবিক না।
কিন্তু এখানে অস্বাভাবিকেরও কিছু নেই তো।
আরে অনেক কিছু আছে। ও শুধু ওর বান্ধবীর কথা বলে। আজ পর্যন্ত দেখাতে পেরেছে? পারেনি। আজকে আমি গিয়ে দেখি ওর পাশের বাসায় তালা মারা, ওখানে কেউ থাকে না।
কি বলছিস?
হ্যাঁ, আমাদের সাফিন এখন মানসিক ভাবে অসুস্থ।
আচ্ছা, এখন কি অবস্থা ওর?
এখন ঘুমাচ্ছে। আমাকে তো মারার চেষ্টা করছিল একটু আগে।
আমি আসবো?
না, তার আর দরকার হবে না।
আচ্ছা, সাবধানে থাকিস, আর দরকার হলে কল করিস।
ওকে।
ফোন রেখে দেয় সাকিব। সবকিছু এলোমেলো লাগছে ওর কাছে। এমন কিছুর জন্য একেবারে প্রস্তুত ছিল না। কি যে ঘটে যাচ্ছে! আসলেই আমাদের জীবন অনেক বেশি জটিল। কিভাবে সব সামলাবে আমান? এইসব ভেবে ভেবে গায়ে কাঁটা দিচ্ছে সাকিবের। এদিকে আমার ফোন রেখে ঘরে ঢুকে দেখে সাফিন কথা বলছে উপরের দিকে তাকিয়ে।
নিশা, আমি আসলে তোমাকে বলেই আসতে চেয়েছিলাম, কিন্তু কি করবো বলো, আমাকে আমান জোর করে নিয়ে এসেছে। তুমি মাইন্ড করো না প্লিজ। এই যে দেখো, আমান চলে এসেছে। আমান খুব কাছের বন্ধু আমার। হ্যাঁ, ওই যে, ওই তো সেই আমান।
সাফিন।
হ্যাঁ, এই যে নিশা, ওর কথাই তোকে বলেছিলাম।
আমি তো আমানকে অনেক আগে থেকেই চিনি।
দেখেছিস, ও বলছে ও নাকি তোকে চেনে।
সাফিন শোন, তাকা আমার দিকে। এখানে আমি আর তুই ছাড়া কেউ নেই।
তুই পাগল হয়ে গেছিস নাকি? এই তো নিশা দাঁড়ানো।
কুয়াশা। কুয়াশা।
এতক্ষণ ধরে দ্বিতীয় পর্ব শুনছিলেন। অনেক উত্তেজনা, অনেক রহস্য জমে আছে আমাদের জন্য শেষ পর্বে, যেখান থেকে রহস্য উদ্ঘাটিত হবে। আসুন তাহলে চলে যাচ্ছি তৃতীয় পর্ব বা শেষ পর্ব শুনতে। আপনি আছেন কুয়াশায়, আর রয়েছি শারমিন আপনার সঙ্গে। রেডিও 89.2 FM। ফিরে আসবো গল্প শেষ হবার পর। আমার আর কথা বাড়ায় না, হাজার চেষ্টা করলে এখন সাফিনকে কিছু বোঝানো যাবে না। খুব ঠান্ডা মাথা এখন সামলে রাখতে হবে ওকে। রাতে ঘুমের মধ্যে আমান শুনতে পায় সাফিন একা একাই কথা বলে যাচ্ছে। শুধু সাফিনই আরেকজনের কণ্ঠ শুনতে পাচ্ছে। কিছুক্ষণ একা একা কথা বলার পরে আবার এসে শুয়ে পড়ে সাফিন। পরদিন সকালে অন্য এক সাফিনকে দেখতে পায় আমার।
এই আমান, ওঠ, দরজা বন্ধ কর।
কেন, কি হয়েছে?
আমি অফিসে যাচ্ছি।
তোর শরীর?
আমি একদম ঠিক আছি, একদম টোটালি কুল।
সাফি,
আমি গেলাম, টাটা।
কথা শেষ করতে না দিয়ে ঘর থেকে বের হয়ে যায় সাফিন, কিন্তু অফিসের জন্য নয়। সাফিন বেরিয়ে যায় নিজের বাসার উদ্দেশ্যে। বাসায় এসে সাফিন সবার আগে নিজের ঘরে ঢোকে। হঠাৎ ঘুমে চোখ ভেঙে আসে ওর। ঠিক তখন সাফিন অনুভব করছে কেউ তার গলা জোরে চেপে ধরেছে। সারা শরীর নড়াচড়া করতে পারছে না একদম। চোখ খুলে তাকায় সাফিন, ওর মুখটা একেবারে পাথর হয়ে গেছে। উপরে নিচু হয়ে আছে আরেকটা মুখ, সেটা দেখা যাচ্ছে না। সাফিন লক্ষ্য করে যে সেটা মানুষের অবয়ব। তার জিভ বেরিয়ে আছে মুখ থেকে, গলাটা দিয়ে একটা শব্দ। কিন্তু না, সাফিন ভয় চিৎকার করে এত সময় জ্ঞান হারালো। অনেকক্ষণ পর সাফিন নিজেকে আবিষ্কার করে নিজের ঘরের পাশে, আর তার পাশে চিন্তিত মুখে বসে আছে নিশা।
তুমি তুমি কখন এসেছো?
তুমি এখন ঠিক আছো তো?
কিন্তু তুমি ঘরে ঢুকলে কি হবে?
লক ভেঙে ঢুকেছি।
ও আচ্ছা, কি যে হলো গতকাল রাতে?
কি হয়েছে?
মনে হয় আমারই মনের ভুল। বাদ দাও,
তুমি আমাকে বলো।
নিশা, আমার বন্ধুরা তোমাকে দেখতে চেয়েছে।
তুমি কিন্তু কথা ঘোরাচ্ছ সাফিন।
কি হবে জেনে বলো তো?
কিচ্ছু হবে না, কিন্তু তাও আমি জানতে চাই।
কিছু না, তুমি ভয় পাবে, বাদ দাও।
আমি জীবনের বেশ অনেকটা সময় একাই থেকেছি, আমার সাথে ভয় শব্দটা ঠিক যায় না।
নিশা, এই বাসাটায় মনে হয় কোনো সমস্যা আছে।
কি সমস্যা থাকবে? কি বলছো? মানে?
আমি জানি না কিছু নিশা, আমি বুঝতে পারি কিছু আছে, কিছু ব্যাপার আমার স্বাভাবিক লাগে না।
আমার মনে হয় তোমার মনের ভুল।
মনের ভুল কতবার হবে? একবার, দুবার? আমার সাথে এই নিয়ে 8 বার ঘটেছে এই ঘটনা।
কি হয়েছে?
মাঝরাতে কেউ আমার গলা চেপে ধরে, আমি সারা বাসায় রঙের গন্ধ পাই। হঠাৎ হঠাৎ করেই ঘরের লাইট অফ হয়ে যায়, দরজা লক খোলে না।
আর আর কি হয়?
আমি পাশের রুমে একটা মেয়েকে দেখতে পাই।
এই সমস্যা আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।
আমার খুব ভয় লাগে।
সাফিনের ফোনে বারবার কল দেওয়া সত্ত্বেও না পেয়ে এক পর্যায়ে সাফিনের অফিসের উদ্দেশ্যে রওনা হয় সাকিব আর আমান। হঠাৎ আমানের মাথায় একটা চিন্তা আসে।
এই সাকিব, আমার কি মনে হয় জানিস?
দেখ, এমনিতেই অনেক চিন্তায় আছি, আর চিন্তা বাড়িয়ে দিস না।
আরে শোন না, সাফিন আবার ওর বাসায় যায়নি তো?
বাসায় যাবে কিভাবে? এখন তো ওর অফিসে থাকার কথা না।
আচ্ছা, এমন না তো যে আমরা ফোন দিচ্ছি দেখে ও ইচ্ছে করে ফোন ধরছে না?
আচ্ছা, প্রভাকে ফোন দে, দিয়ে বল যেভাবেই হোক ও যেন বুঝিয়ে শুনিয়ে সাফিনকে নিয়ে চলে আসে।
ভালো বলেছিস।
দেরি না করে সাথে সাথে প্রভাকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। প্রভা রোসামার কাছ থেকে পুরো ঘটনা গোপন করেছিল সাকিব আর আমান। এছাড়া আর অন্য কোনো উপায়ও ছিল না, শুধু শুধু ওদের দুইজনকে চিন্তায় ফেলতে চায়নি ওরা। প্রভাকে সব ভালোভাবে বুঝিয়ে দিয়ে ফোন রাখে আমান। তারপর আর দেরি না করে প্রভা ওর কাজ শুরু করে দেয়।
হ্যালো,
বল।
কোথায় তুই? আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি তোর জন্য।
আমি বাসায়।
বাসায় মানে এখনো বাসায়? কখন বের হবি আর কখন আসবি? এখন 5:30 বাজে সাফিন।
আজকে ভালো লাগছে না রে, আজকে আর আসছি না।
কেন, কি হয়েছে?
কিছু না, এমনি ভালো লাগছে না, সবসময় তো আর মন মেজাজ ভালো থাকে না।
কিছু হয়েছে? আমাদেরকে বলবি না?
তেমন কিছু না, ক্লান্ত লাগছে। কাল দেখা হবে, রাখি।
আমাকে বলতে চাস না ওটা মুখে বলে দিলেই পারিস?
খুব মনোযোগ দিয়ে আকাশে দিয়ে তাকিয়ে আছি রে। অন্যান্য দিন এই সময় তোদের সাথে থাকি, আজ কেন যেন এসব কিছু ভাল লাগছে না। এমনটা কখন হয়নি আমার, অজানা কারণে মনটা খুব খারাপ লাগছে রে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারছি আমরা অনেক একা একা একজন মানুষ।
মন অনেক খারাপ।
রাখি দোস্ত, দরকাল দিব।
ফোন রেখে পাশে তাকায় সাফিন, তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে একজন, সে আর অন্য কেউ নয়, নিশা। কিছুক্ষণ পর আবারও পকেট থেকে ফোনটা বের করে সাফিন, একই মেসেজ পাঠিয়ে দেয় তিনজনকে।
এই সাকিব দেখ, সাফিন মেসেজ দিয়েছে
আমার কাছে। দে দোস্ত, আজকে দরকারি কাজে একটু ব্যস্ত আছি তাই ফোন ধরতে পারছি না, কাল সকালে এসে দেখা করে যাব।
তার মানে? তার মানে ও এখন তাহলে বাসায় নেই। যাক, নিশ্চিন্ত হওয়া গেল।
আচ্ছা, আমরা একটা ব্যাপার মিস করে গেছি, আমাদের আরেকবার কনফার্ম হওয়া উচিত ওই মেয়েটার ব্যাপারে।
তাহলে কি করবি, ওর বাসায় যাবি?
এছাড়া তো কোনো উপায় দেখছি না।
চল।
100% কনফার্ম হতে গেলে এছাড়া আর কোনো অপশনই নেই ওদের কাছে। রিক্সা নিয়ে তাই সাকিব আর আমান রওনা হয় সাফিনের বাসার উদ্দেশ্যে। তারা জানত না সামনে কত বড় ধাক্কা অপেক্ষা করছে তাদের জন্য।
এই মামা, রাখেন রাখেন। হ্যাঁ, এই ডান দিকে রাখেন।
তুই উপরে উঠতে থাক, আমি আসছি।
ওই দারোয়ানটা না এই বাসা? এই যে শুনছেন,
আমার বলছেন
জি। আচ্ছা, তিনতলায়?
ও, আপনি তাহলে তার আত্মীয়?
হ্যাঁ, আমি সাফিনের বন্ধু।
তিনতলায় তো সেই থাকে।
তিনতলায় শুধু সাফিনই থাকে?
জি।
আর পাশের ফ্ল্যাটে কেউ থাকে না?
কি যে কোন, ওইটার কাজ তো এখনো শেষ হয় নাই। মানুষ কেন, কেউই থাকতে পারবো না।
কিন্তু আমরা যা জানি তাতে তো ওখানে একটি মেয়ে থাকে।
আপনাকে একটা কথা কই, ব্যাপারটা আসলে অনেক জটিল। অবশ্য শুধু জটিল বলে একটু ভুলে গো, রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার।
কেমন? আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না।
তাহলে খুইলাই কই আপনাকে, সমস্যাটা আরো আগে আগে শুরু হয়েছে। আমি আপনাকে কাউরে আগে কখনো দেই নাই, তাই বলার মতন কাউরে পাই নাই গা।
আমাদের কেন?
আপনার বন্ধুর ব্যাপার বলতাম।
হ্যাঁ, আমরা তাই আপনার সাথে কথা বলতে এসেছি, আমাদেরও আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে।
আমি তাহলে কই, আপনার বন্ধুর কি কোনো সমস্যা আছে?
সমস্যা মানে?
না মানে হইল একলা কথা কয় নাকি?
না কেন বলুন তো।
তাহলে তো সর্বনাশ। আমি তাহলে যে ভয়টা পাইছিলাম তাই হয়েছে।
কি ভয় পেয়েছিলেন আপনি?
আর ভূতের উপদ্রব, অতৃপ্ত আত্মা।
কার?
তাহলে ভাইঙ্গাই কই, প্রায় বেশ কয়েক মাস আগের কথা। তখন অবশ্য আপনার বন্ধু এই বাসায় ছিল না, তখন একটা মায়া এই ফ্ল্যাট ভাড়া নিছিল, একাই থাকতে বড় বাসায়। মাথায় হালকা ঝামেলা ছিল, নইলে আপনারাই বলেন এত টাকা খরচ করে কি কেউ বাসা সব দেওয়ালে ছবি আঁকে?
তারপর?
তারপর আর কি, ছবি আঁকতে আঁকতে সে তো উপর থেকে পয়লা ময়রাই গেল গা।
মেয়েটার নাম কি নিশা ছিল?
হ্যাঁ, কিন্তু আপনারা জানলেন কেমনে?
তার মানে সাফিনের সামনে বিপদ, ওকে জানাতেই হবে।
আপনার বন্ধুর উপরে মনে হয় ওই মাইয়া রাত তাওয়ার করছে, সাদে উঠা একাই কথা কয়।
এই এখন কি করবি?
কালকের জন্য অপেক্ষা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই।
সাকিব আর আমার ভেবেছিল ঝামেলা হয়তো সকালেই শেষ হয়ে যাবে, কিন্তু না, ঝামেলা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেটা ভালোভাবে নয়, খুবই মর্মান্তিক ভাবে।
এইদিকে দেখো, দেখো সাফি,
কোথায়?
ওই যে সাফি, উপরে উপরে দেখো, দেখতে দেখতে পাচ্ছ?
হ্যাঁ দেখতে পাচ্ছি।
তোমাকে ওই জায়গাটাতে আঁকতে হবে, শেষ করতে হবে, অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে।
করতে হবে অসম্পূর্ণ কাজ শেষ করতে হবে।
হাত দেরি করো না, কাজ শুরু করে দাও এক্ষুনি, যাও।
শেষ হয়ে এসেছে প্রায়, আমি পেরেছি, আমি পেরেছি।
দোস্ত মন মেজাজ খুবই খারাপ।
কেন রে, গতকাল এত সুন্দর একটা বাসায় উঠলি, তোর তো অনেক আনন্দে থাকার উচিত।
আমার কাছে ব্যাপারটা ভালো লাগতেছে না।
তোর সবকিছুতেই ঝামেলা খুঁজে বের করা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। যা রেস্ট নে, পরে কথা হবে।
কথা শেষ না করে ফোন রেখে দেয় প্রীতি। নতুন বাসায় ওঠার পর থেকে কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছে নাহিদের। শুনেছি আগে এই বাসা থেকে পরপর দুজন মারা গেছে, কেন যেন আজ খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। ব্যাপারটা আজকে থেকে বললে অবশ্য ভুল হবে, এই অস্বাভাবিক অনুভূতি তার গতকাল রাত থেকেই হচ্ছে। প্রতিদিনের মতো রাত জেগে কাজ করছিল নাহিদ, হঠাৎ করে একটা অদ্ভুত গন্ধ তার নাকে আসে। গন্ধটা অনেকটা রঙের গন্ধ। গন্ধটা পাওয়ার পর থেকে মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে নাহিদের। নতুন বাসায় এমনটা গতকাল রাতে প্রথম হয়েছে। প্রথমে ব্যাপারটা তেমন গুরুত্ব দেয়নি নাহিদ, ছোটবেলা থেকেই সবকিছু নর্মালি নেওয়া নাহিদের অভ্যাস। হয়তো পাশের পাশে একটু রং করছে, কিন্তু ধীরে ধীরে গন্ধটা যেন বাড়তে থাকে, খুব বিরক্ত লাগতে থাকে নাহিদের। একটা পর্যায়ে নাহিদ কাজ রেখে গন্ধের উৎস খুঁজতে থাকে। গন্ধটা যেন খুব কাছ থেকে আসছে। খুঁজতে খুঁজতে পাশের রুমে যায় সাফিন। হ্যাঁ, গন্ধটা সেখান থেকে আসছে।
কোথা থেকে আসছে এটা? রঙের গন্ধ এই রুমে আসবে কিভাবে?
কে কে কথা বলে?
আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না।
উফ, আর নিতে পারছি না, দেখ বিরক্তিকর।
গন্ধের কোনো উৎস খুঁজে না পেয়ে আবারও নিজের ঘরে ফিরে আসে নাই। অতিরিক্ত কাজের ফলে হয়তো এরকম হচ্ছে ওর সাথে। নিজের রুমে ফিরে আবারও কাজে মন দিতে চেষ্টা করে নাই। অনেকক্ষণ ধরে এক নাগারে কাজ করা নাহিদের নিয়মিত অভ্যাস, আগে কখনো এমন হয়নি ওর সাথে। কাজে আবারও মনোযোগ দেয় সে। হঠাৎ করে একটা শব্দ কানে আসে নাহিদের।
কিসের শব্দ রে? এই রুম থেকে তো মনে হয় শব্দটা হলো। ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে।
কে কে ওখানে?
না হচ্ছে না, যেমন করতে চাইছি তেমন হচ্ছে না।
কে ওখানে, কে দাঁড়িয়ে আছে ওখানে?
আচ্ছা শুনুন, বলুন তো এই ছবিটা কেমন হয়েছে?
আপনি কে, এখানে কিভাবে এলেন?
আমি কতক্ষণ থেকে একটা ছবি আঁকার চেষ্টা করছি, কিন্তু মন মতো হচ্ছেই না, বারবার এমন হচ্ছে। এটা কি খুব খারাপ আঁকা হয়েছে?
না, ভালো হয়েছে অনেক।
আপনি সত্যি বলছেন তো?
অফকোর্স, ছবিটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক। একি এখানে তো কেউ নেই, আমি কি একা একা কথা বলছিলাম? ও গড, কি হচ্ছে এগুলো আমার সাথে?
শব্দ শুনে পাশের রুমে গিয়ে নাই দেখতে পায় একটা মেয়েকে। মেয়েটা মন দিয়ে ছবি আঁকছে। এত রাতে বাসার ভিতরে অন্য কারো অস্তিত্ব টের পেয়ে একটু ভড়কে যায় নাই। কাছে এগিয়ে যায় ধীরে, নিজেকে বারবার বোঝাতে থাকে। সে যে দেখছে তাকে শুধুই তার মনের ভুল, কিন্তু না, ধীরে ধীরে মেয়েটার অবয়ব তার কাছে স্পষ্ট হতে থাকে। রং তুলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে সে ছবি আঁকছে। নাইকে লক্ষ্য করে মেয়েটা হাত বাড়িয়ে তার ছবির দিকে দেখিয়ে দেয়। কয়েক মুহূর্তের জন্য কি যেন হয়ে যায় নাহিদের, যেন সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, তাকে নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। বেশ কিছুক্ষণ পর নাহিদ লক্ষ্য করলো সে একা একাই কথা বলছে। নিজের মনকে বুঝে আবারও নিজের বেডরুমে ফিরে আসে সে। হ্যালুসিনেশন হয়তো কেটে গেছে এবার, কিন্তু সে জানতো না সবকিছু শুরু হবে এখন থেকে। ঘরে ফিরে নাহিদ বুঝতে পারে তার মাথাটা হঠাৎ ভার হয়ে গেছে। ঘাড়ের মধ্যে ভীষণ ব্যথা অনুভব করে নাহিদ। মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন, আচ্ছা এই বাসায় কি সে আদৌ একা? এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার গল্প, যেটা লিখেছেন ফাতেমা কাইমি আর গল্পের নাম অসম্পূর্ণ পেইন্টিং। নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালি। জানিয়ে দিচ্ছি অসম্পূর্ণ পেইন্টিং এ যারা যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। সাফিনের চরিত্রে অভিনয় করেছে আবিদ, নিশার চরিত্রে অভিনয় করেছে সাকি, প্রভার চরিত্রে শেরিলা, আমানের চরিত্রে মঞ্জু, সাকিবের চরিত্রে অভিনয় করেছেন সেতু, ওসমা হয়েছেন শুদ্ধ, খালিক মিয়ার চরিত্রে অভিনয় করেছেন রেহান এবং প্রীতির চরিত্রে অভিনয় করেছেন জেসিয়া। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে একই দিনে আবার হাজির হচ্ছি কুয়াশা এক্সপ্রাইজ এবং কুয়াশা নিয়ে। সে পর্যন্ত কুয়াশার সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.